السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أفيضوا من حيث أفاض الناس. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مسلمان عظام বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক রাসূল প্রেমিক মুওয়াহ্হিদিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত দুই জুমা পর্যন্ত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন হজ প্রসঙ্গে আলোচনা পেশ করছিলাম। গত জুমাতে আমরা ওমরার কাজ শেষ করা পর্যন্ত আলোচনা পেশ করেছি। এরপরে হাজি সাহেবরা অপেক্ষা করতে থাকেন আটই জিলহজ কবে আসবে। বর্তমানে সাতই জিলহজ রাতেই আবার হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। আগের নিয়মে প্রথমে গোসল করবে অথবা সুন্দরভাবে উজু করবে, এরপরে ইহরামের কাপড় পরিধান করবে। দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হচ্ছে দুরাকাত নামাজ আদায় করা, ইহরামের উদ্দেশ্যে দুরাকাত নফল নামাজ পড়া। এরপরে নিয়ত করা, আমি হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধলাম, এ নিয়ত করা। এরপরে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেটা আমি গত জুমাতে এর উপর আলোচনা পেশ করেছিলাম। এবারে হজের ইহরাম হয়ে গেল, ইহরামের পরে ইহরামকে ইহরাম কেন বলা হয়? ইহরাম মানে হচ্ছে হারাম করে দেওয়া। ইহরামের আগ পর্যন্ত একজন মানুষ তার নখ চুল কাটতে পারে, আতর সুগন্ধি লাগাতে পারে, ইত্রি ব্যবহার করতে পারে, শিকার করতে পারে, কিন্তু ইহরাম বাঁধার পরে এই কাজগুলো হারাম হয়ে যায়। নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, সুগন্ধি লাগানো যাবে না, স্থলের শিকার মারা যাবে না, এমনি ভাবে স্ত্রী ব্যবহার করা যাবে না, অশ্লীল বেহুদা কথাবার্তা বলা যাবে না। এইভাবে যে কাজগুলো ইহরামের আগে হালাল ছিল ইহরামের মাধ্যমে তা নিষিদ্ধ হয়ে যায়। এরপরে মানুষ আবার নতুন করে ইহরাম পরে রওনা হলো হজের কাজের জন্য মিনার দিকে। মিনায় আট তারিখে জোহর এখান থেকে শুরু করে আসর, মাগরিব, এশা এবং নয় তারিখের ফজর পর্যন্ত মিনা অবস্থান করা সুন্নাত। এখান থেকে মানুষেরা নয় তারিখ সকালে রওনা হবে আরাফাতের ময়দানের দিকে। আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে সূর্য অস্তের আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও অবস্থান করা ফরজ। তবে সূর্য অস্ত পর্যন্ত পুরো সময়টা থাকা হচ্ছে ওয়াজিব। কেউ যদি এক মুহূর্ত সেখানে অবস্থান না করে, আরাফাতের ময়দানে না পৌঁছে, তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। আরাফাতের ময়দানে অবস্থান করছে, এই আরাফাতের ময়দানে অবস্থান করা বিভিন্ন কারণে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এক তো হচ্ছে, একজন মানুষ যখন একজন মানুষকে ভালোবাসে তখন তার জন্য সব কিছু ত্যাগ করে, বাড়ি ঘর ত্যাগ করে, সব ত্যাগ করে। তেমনি ভাবে একজন হাজী সাহেবও আল্লাহর প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য নিজের পোশাকের গৌরব ত্যাগ করলো, দুটো কাপড় পরিধান করলো, সাদা কাপড়। এরপরে নিজের ভাষার গৌরব ত্যাগ করলো, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা যায়, কোন এলাকার মানুষ একেবারে কালো, আবার কোন এলাকার মানুষ সাদা, কোন এলাকার মানুষ সাদা লাল মিশ্রিত, আবার ভারতের লোক, বাংলাদেশের লোক, এদের কোনো বিশেষত্ব নেই, সাদা কালো, কোনোটা সাদা কোনোটা কালো, কোনোটা মোটা কোনোটা চিকন, কোনোটা খাটো কোনোটা লম্বা। কিন্তু আপনি অন্য দেশের লোক দেখবেন প্রায় সব কাছাকাছি, দেখলে ঠিক পাওয়া যাবে যে এই লোকগুলো মিশরের লোক, এই লোকগুলো ইন্দোনেশিয়ার লোক, এই লোকগুলো মালয়েশিয়ার লোক, এই লোকগুলো চায়নার লোক। সব দেশের মানুষের একটা বিশেষ আকৃতি আছে, বেশিরভাগ লোকগুলো ওই একই ধরনের, এই অঞ্চলের মানুষের অবস্থা কি। একটা তারিখ ইবনে খালদুন ইতিহাসবিদ, এই জন্য উনি বিতর্কিত হয়েছেন, উনি সম্ভবত এই ভারতবর্ষের এই অঞ্চলটা সফর করেছিলেন। উনি ওনার তারিখের এক জায়গায় লিখেছেন, আমি ঘুরতে ঘুরতে একটা এলাকায় গেলাম সাগরের পারে, এই মানুষগুলোর বিশেষ কোনো আকৃতি খুঁজে পাই নাই, একটা সাদা, একটা কালো, একটা ধলো, একটা লাল, একটা লম্বা, একটা বেটে, একটা মোটা, একটা চিকন। তবে এই লোকগুলো অনেক চালাক, উনি লিখেছেন এই লোকগুলো অনেক চালাক। উনি বোধ হয় শীতের মৌসুম এসেছিলেন, খেজুর গাছ কেটে তারপরে যে লাকড়ি ঢুকায়, এরপরে রস পড়ে, এরপরে সকালবেলা খায়, উনি এটা উল্লেখ করেছেন। এই লোকগুলো খুব চালাক, খেজুর গাছের মাথা কেটে একটা বাঁশ ঢুকায়, তারপরে ফোটা ফোটা রস পড়ে, সকালবেলা উঠে তাকে খায়। উনি বোধ হয় গুরবানা পর্যন্ত দেখে নাই। উনি এরপর একটা মন্তব্য লিখেছেন, এই এলাকার মানুষগুলোর আকৃতির যেমন কোনো মিল নাই, মনে হয় যে তাদের মনের মধ্যেও কোনো মিল নেই। এ কারণেই তিনি বিতর্কিত হয়েছেন, লোকেরা অন্য পর খেপে গেছেন। হজে যখন মানুষ যায়, এই সব রকমের মানুষগুলো এক ময়দানে অবস্থান করে, একই স্বপ্নে খড়ে হো গে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা আর না কোই বান্দা নওয়াজ, বন্দা ও সাহেব মোহতাজ দুনি এক হয়ে, তেরি সরকার মে পৌঁছে তো সবই এক হয়ে, আমির গরিব, সাদা কালো, আরবি আজমি, তুমি যে স্তরের মানুষ হও না কেন, সকল মানুষকে আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। আগে পরে করলে চলবে না, কেউ এখন গিয়ে আরাফাতের ময়দানে একেবারে গড়াগড়ি করলো, হক আদায় হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে তোমাকে ওই ময়দানে একত্রিত হতে হবে। একটা তো উদ্দেশ্য এটা যে সমস্ত মানুষকে এখানে ঐক্যবদ্ধ করে দেওয়া, মুসলিম জাতি বিচ্ছিন্ন থাকবে না। এরপরে সবচেয়ে বড় যে কারণ আমার কাছে মনে হয়, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির জামাকে, ঐক্যবদ্ধতাকে এত গুরুত্ব দিয়েছেন। প্রতিদিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে একত্র করা হয়, একটা মহল্লার মানুষ মসজিদে এসে হাজির হয়, জামাতের মাধ্যমে রাতের বেলায় ঘুমের পরে কারো কোনো অসুবিধা হলো কিনা ফজরে এসে দেখা হবে, আবার সকালবেলা কাজ করতে বের হয়ে গেল, দুপুরে এসে সবার দেখা হলো। এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে মানব জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য ইসলাম এই ফর্মুলা দিয়েছে। এরপরে শুক্রবারে ঐক্যবদ্ধ হও, আল্লাহু আকবার। এই শুক্রবার এক একটা মসজিদে 2,000, 3,000, 5,000, 10,000 পর্যন্ত লোক হয়, গ্রামগঞ্জে 100-200 লোক হয়। বাংলাদেশের দেখবেন যে মুক্তাঙ্গনে গেলে প্রতিদিন সমাবেশ হচ্ছে। এই দেশে কিছু খুচরা কমিউনিস্ট আছে, এরা ওখানে মাইক লাগাই রাখে, ডেলি ওদের সমাবেশ হয়, 10 জন লোক, 15 জন, 20 জন লোক বিশাল সমাবেশ করে, এরা মিছিল করে। এই 100-200 লোকের একটা সমাবেশ করতে কত টাকা খরচ হয়? একবার একটা মিছিল করলো, তারা 2,000 লোক হবে মনে হয়, তাদের ইতিহাস অনেক বড় মিছিল এটা। আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই লোকগুলো কারা? সবকি তোমাদের লোক? বলো কিছু আমাদের লোক, কিছু হতে ভাড়া করা, বস্তির থেকে আনা। আমি মনে মনে বললাম, তোমাদের একটা 2,000 লোক জমা করতে গিয়ে এত টাকা খরচ করতে হলো, আর বাংলাদেশের 3,00,000 মসজিদে প্রতিদিন হাজার হাজার মানুষ বিনা পয়সা দেওয়া হয়ে যায়। ওলামায়ে কেরামদের কত বড় সুযোগ, ওরা এত টাকা খরচ করে একটা সমাবেশ করে, ভাষণ দেয় এক একজনে 2 মিনিট 3 মিনিট, প্রধান মেহমান দেশে হয়তো 10 থেকে 15 মিনিট, আর খতিব সাহেবরা ভাষণ দেয় কত সময় নিয়ে। বাংলাদেশে এখন 3,00,000 খতিব ভাষণ দিচ্ছেন। এই 3,00,000 খতিব যদি মানুষকে বুঝাতো মুসলিম জাতির করণীয় কি, মুসলিম জাতির পরিচয় কি, আল কোরআন কেন আগমন করেছে, তাহলে এই জাতির উপরে নেতৃত্ব দেওয়ার মতো পৃথিবীতে কোন আদর্শ হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হাদিসটা নিষ্কাতেও আছে, লাউ আন্না আহলাল ইলমে সামুল ইলমা ওয়াদাউহু ফি ইনদাহিহি লাতাতু বি আলা জামানিহিম। যদি আহলে ইলমরা, এই খতিব সাহেবরা, ওলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসের ইলমকে যথার্থ মূল্যায়ন করত এবং কোরআন এবং হাদিসের আগমনের উদ্দেশ্য জানত, সে অনুযায়ী মানুষকে বুঝাত, তাহলে এই কোরআন এবং সুন্নার মাধ্যমে তাদের পূর্বপুরুষরা যেভাবে অর্ধ জাহান শাসন করে গেছেন, ঠিক তেমনি ভাবে এই কোরআনের মাধ্যমে বর্তমানে তারাও শাসন করতে পারত। এইভাবে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়েছে যে জুমার দিন একত্র হও। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, যে তাদের প্রায় বলে থাকি, কোরআন যে একটা সংবিধান, কোরআনের ভিতরে অর্থনীতি আছে, রাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, ব্যবসা নীতি আছে, সবগুলো কোরআনে আছে। এই বিষয়টা হয়তো ওলামায়ে কেরামরা অনেকে নিজেরাও জানে না, আর জানলেও হয়তো এটা বলে না, মানুষে কি বলবে না বলে, সেজন্য যে কারণে এই লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন জুমায় হাজির হলেও তারা বুঝতে পারে না যে কেন জমা হচ্ছে, কোরআন কি বলছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন ঈদের জামাতে হাজির হও, আরো একটা বড় পরিসরে। কিন্তু ঈদের জামাতের অবস্থা তো আরো করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, সব দুনিয়ার সমস্ত মানুষদের জন্য একটা প্ল্যাটফর্ম থাকবে, সেটা হচ্ছে হজের সময় আরাফাতের ময়দান। সব মানুষকে ঐক্যবদ্ধ ভাবে সেখানে হাজির হতে হবে। আল্লাহর রাসূলের আগমনের পূর্বে জাহিলি যুগে লোকেরা হাব হজ করত, কিন্তু মক্কার নেতা যারা নিজেদেরকে বলতো হুমুস নেতা, এরা সাধারণ মানুষের আরাফাতের ময়দানে অবস্থান করলেও নিজেরা মিনার মুজদালিফার শেষ প্রান্তিকে অবস্থান করত। কোরআন বলছে, মানুষেরা সাধারণ মানুষেরা যেখানে যায়, যেখান থেকে রওনা হয়, তোমরাও সেখান থেকে রওনা হও, আরাফাতের ময়দানে জমা হও। এই আরাফাতের ময়দান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণ বলতে শুধু আরাফাতের ভাষণকে বুঝায় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজে আরাফাতে ভাষণ দিয়েছিলেন, মুজদালিফায় ভাষণ দিয়েছিলেন, মিনায় ভাষণ দিয়েছিলেন, মক্কাতে 7 তারিখে ভাষণ দিয়েছিলেন, মূলত এই সবগুলো মিলিয়েই আরব বিদায় হজের ভাষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভাষণে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য যতগুলো সমস্যা আসতে পারে তার মৌলিক বিষয়গুলো সবই উল্লেখ করে গেছেন। আরাফাতের ময়দানে জাবালে রহমত, এই জাবালে রহমতের কালো তিনটা পাথর আছে, সেখানে দাঁড়িয়ে গেলেন, মানুষদেরকে সামনে রাখলেন, নিচে সোয়া লক্ষ মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শুনছে। আর এখন তো বর্তমানে ওখান থেকে ভাষণ দেওয়া হয় সোয়া লক্ষ নয়, ওখানেই থাকে প্রায় 20-30 লক্ষ লোক, আর সারা দুনিয়ার মানুষেরা মিডিয়ার মাধ্যমে ভাষণ শুনতে পায়। সে ভাষণে কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, ওহে লোক সকল, হয়তো আগামী বছর তোমাদের সামনে এখানে আমি আর মিলিত হতে পারবো না, আমার কথাগুলো ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছিলেন তোমাদের মাঝে দিন প্রচার করার জন্য, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন পৌঁছানোর জন্য, আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দিন। ও আমার সাহাবারা, বলো কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেমন জিজ্ঞাসা করবেন, আমাকেও জিজ্ঞাসা করবেন আমি আমার এই দায়িত্ব পালন করেছি কিনা। তোমরা বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছেছি, আমি কি আমার দায়িত্ব আদায় করেছি। সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে উঠলেন, নাম, কদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাফাতাল উম্মাহ, হে আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব, নবুয়তের দায়িত্ব আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন, আল্লাহ দেওয়া রিসালাতের দায়িত্ব ঠিক মতো আদায় করেছেন, এবং উম্মতের জন্য আপনি অত্যন্ত কষ্ট করে আপনি উম্মতের মঙ্গল কামনা করে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আকাশের দিকে আঙ্গুল তুললেন, ইয়ানকুতু ইসবাহু, একবার উপর উঠেন একবার নিচে নামান, আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো আদায় করেছি। এরপরে ওইখানে অথবা ওখান থেকে মুযদালিফার মাঠে আসার পরে কোরআন শরীফের আয়াত হিসেবে সর্বশেষ আয়াত নাযিল হয়ে যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. ওহে বিশ্ববাসী, ওহে মুসলিম জাতি, ভালো করে শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, اليوم أكملت لكم دينكم, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, মুকাম্মাল করে দিয়েছি, আকমালতু লাকুম দীনাকুম, এই দিন মুকাম্মাল হয়ে গেছে, এই দিনের মধ্যে আর কিছু ঢুকাবার কোনো সুযোগ নেই, একটা বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, আকমালতু। এখন যদি স্বর্ণের ইট কেউ নিয়ে আসে, হীরকের ইট নিয়ে আসে আর বলে এইটা এই জায়গায় ঢুকান, ঢুকানো সম্ভব? আপনি বলবেন যে আমি আমার মসজিদের কাজ আকমালতু, মুকাম্মাল করে ফেলেছি, লোকটা বারবার পিরাপিরি করছে, এখন যদি আপনি বাধ্য হয়ে ঢুকাতে চান তাহলে কি করতে হবে? এই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে ঢুকানো সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে আর নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই, যত ভালো মনে করো, সওয়াবের কাজ মনে করো, তোমার ঢুকাবার সুযোগ নেই। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 3 রাকাতই তোমাকে পড়তে হবে, 4 রাকাত পড়লে নামাজ হবে না। তুমি জোহর পড়েছো 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, আর মাগরিবের নামাজ মাঝখান থেকে 3 রাকাত পড়লো, কেউ যদি বলে অসুবিধা কি, সওয়াবের উদ্দেশ্যে একটা রুকু বেশি করব, সেজদা বেশি করব, আল্লাহর নাম নিব, সুবহান রাব্বিল আযিম বলব, সুবহান রাব্বিল আলা বলব, নামাজ হবে? কারণ যেই সময় দিন মুকাম্মাল হয়েছে সেই দিনের মধ্যে
মাগরিবের নামাজ তখন তিন রাকাতই স্থান পেয়েছে। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেইভাবে নামাজের মধ্যে রাকাত বাড়াবার কমাবার ক্ষমতা নেই, ঠিক তেমনি ভাবে দিন ইসলামের কোন ক্ষেত্রে কোন কিছুকে সওয়াবের নামে বাড়াবার কমাবার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। সুতরাং মৃত্যুর পরে তিন দিন মিলাদ, কোরআন খতম, চল্লিশা খতম, মৃত্যু বার্ষিকী খতম, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মধ্যে দেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই। যারা এইগুলোকে সওয়াবের জন্য যুক্ত করেছে, যারা মুদ্রার নামে কোরআন খতম করে পয়সা খায়, শকুনের মতো মুদ্রার খায়, সেই লোকগুলো আল্লাহ দিনের মধ্যে বেদাত ঢুকিয়েছে। সওয়াবের উদ্দেশ্যে তিন দিন মিলাদ খায়, কায়দা মতো খায়, খেয়ে খেয়ে পেট ধুই বাড়ায়। মুসলমান কি খাও, পায়খানা খাও, পেশাব খাও, মদ খাও, একটা সুদখোর সুদ খায় সে মনে করে হারাম খায়, আর একটা মৌলবী মুদ্রার নামে কোরআন খতম করে হারাম পয়সা খায়, সবের দুইটা কাজ করে, একটা কোরআনকে বিক্রি করে খায়। মদ খাওয়ার চেয়েও হারাম, সুদ খাওয়ার চেয়েও হারাম, ঘুষ খাওয়ার চেয়েও হারাম, কারণ ওরা হারাম খায়, একটা হারাম কাজ করে, ওরা সবের মনে কাজ মনে করে খায় না। আর এই মোল্লা খায় কি মনে করে? এটা আমি বারবার বলেছি, একটা নাপিত যখন শুনে তার এলাকায় একটা শিশু সন্তান জন্ম হয়েছে, খুশি হয়, একটা নতুন মাথা কামালে পরে কিছু বেশি পয়সা পাওয়া যাবে। একটা নাপিত খুশি হয় শিশু জন্ম হলে, একজন মোল্লা খুশি হয় যখন শুনে তার এলাকায় কোন লোক মরে গেছে, মাইকে যখন ঘোষণা হয় শোক সংবাদ, মোল্লা খুশি হয়, এখনই খতম করার জন্য দাওয়াত আসবে, তিন দিন পরে খাওয়ান আসবে, চল্লিশা খাওয়ান খাওয়া যাবে, মৃত্যুবাসীর খাওয়ান খাওয়া যাবে, এই জন্য সে খুশি হয়, নাচতে থাকে। অনেকে মনে করে এই দালালদের পক্ষে যে সওয়াবের কাজ মনে করে খায়, অসুবিধা কি? অসুবিধা কি? আল্লাহ নবী কাজ করেন নাই, আল্লাহ নবী যেটা বলেছেন সেটা করো, মৃত্যুর পরে সন্তান নেক আমল করে দোয়া করে সে দোয়া কবুল হয়, মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টন করে স্ত্রীকে দিয়ে দাও, সেগুলোর খবর নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। এই নিয়ামত মানে ওহি, নিয়ামত মানে কি? ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি, ওহির ধারাকে বন্ধ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর কোন ওহি নাযিল হবে না, জিব্রাইল তোমার কাছে আসবে না। তাজকিরাতুল আউলিয়া নামে একটা বই আছে, কালকে আমাকে একজন দিল, আমি পড়তেছিলাম, দেখি এক জায়গায় লেখা, আসান বসরি জিব্রাইলকে জিজ্ঞেস করি, জিব্রাইল তুমি কি করো এখন? মামাতো ভাই খালাতো ভাই বেআই আর কি, জিব্রাইলের সঙ্গে পরামর্শ করছে, বই আছে আমার পাশায়। এই বইতে আরো কত আজীব গল্প আছে, রাবেয়া বত্রী কাহিনী দেখবে, ষাট নম্বর কেসা রাবেয়া বত্রী, ওইখানে ওই কেসা আছে, কালকে দেখলাম আবার। হজ করতে গিয়েছিল ইব্রাহিম আব্দ আধাম, দেখে কাবা শরীফ জায়গা মতো নাই, উনি কান্নাকাটি করলেন যে আমার বোধ হয় কোনো অসুবিধা হয়ে গেছে, কাবা শরীফ খুঁজে পাচ্ছে না। তখন হাতে ওইখানে দেখছে গায়েব আওয়াজ দানকারী একজন ফেরেশতা ঘোষণা করলো, না ইব্রাহিম আদম তোমার কোনো দোষ না, বিষয়টা হচ্ছে রাবেয়া বত্রী হজ করতে আসতেছে, তাকে আগাইয়া রাখার জন্য কাবা শরীফ চলে গেছে। এটা আমি বারবার বলেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য মদিনার থেকে কষ্ট করে মক্কায় আসলেন, হুদাইবিয়া নামক জায়গায় আটকা পড়লেন, কিন্তু সেখানে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন, কোন সুরা হলো না, সিদ্ধান্ত হলো এবার আপনি ফিরে যেতে হবে, আগামী বছরে উমরা করবেন, তিন দিন থাকবেন। আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন, ১৪০০ সাহাবায়ে কেরাম, যার মধ্যে আবু বকর, উসমান, আলী সহ সবাই ছিলেন, সব সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় ফিরে গেলেন। কি কাবা সেখানে গিয়েছিল, কাবা কি নিষ্ঠুর, আল্লাহর নবী যেখানে অবস্থান করছেন সেখানে যাচ্ছে না, আর রাবেয়া বত্রী গাগাইয়ানার জন্য কাবা চলে গেছে। এই সমস্ত গাগাখুরি গল্প দিয়ে যে বই লেখা হয়েছে সেই বইয়ের নাম কি? তাজকিরাতুল আউলিয়া। এইটা ওলামায়ে কেরামরা পড়ে আর এই পড়ে পড়ে ওয়াজ করে, মানুষের কানের ব্যায়াম হয়, কারণ এগুলো শুনলে কানের ব্যায়াম হয়, মজা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি ব্যক্তির কাছে ত্রিপুরের ফেরেশতা যাবে না, ওহী নিয়ে যাবে না। যদি কোন ব্যক্তি ওহী দাবি করে, সেই ব্যক্তি ভণ্ড হতে পারে, শয়তান হতে পারে, পীর হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না।
وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا এবং কিয়ামত পর্যন্তর জন্য তোমাদের দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম কি মনোনীত করেছি কাকে?
সুতরাং কোন পীর যদি বলে পরকালের মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, সেই ব্যক্তি পীর না শয়তান।
ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, যে যার ধর্মে আছে ওই ধর্মে বসে আল্লাহকে ডাকলে সে আল্লাহকে পেয়ে যাবে। ইসলাম ধর্ম গ্রহণ করার কোন প্রয়োজন নাই, একথা লেখে তারা বিভিন্ন বইতে। বাংলাদেশে কয়েক দজন পীর আছে, সেই পীরদের বইতে লেখা আছে পরকালের মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন প্রয়োজন নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যার ধর্মে বসে আছে সে ওখানে বসে আল্লাহকে ডাকলে পরকালে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ তারা বলছেন ইসলাম না, মৃত্যুর পরে কবরে প্রশ্ন আসবে না, সেই প্রশ্নে আসবে অমা দিন তোমার দিন কি ছিল, তখন সে কি বলবে, কি বলতে হবে সেখানে, দিন আর ইসলাম, এটা না বললে ফেরেশতারা কি ছাড়বে? এই জন্য পরিষ্কার, দুই জাতের লোকেরা ইসলামকে ধ্বংস করেছে যুগে যুগে। এক দল হচ্ছে শাসক আর এক দল হচ্ছে যাজক। শাসক এরা বলবে ধর্ম নিরপেক্ষতা, এদের ধর্ম একটা বার ধর্ম নিরপেক্ষ ধর্ম, অথবা গণতন্ত্রের ধর্ম, রাজতন্ত্রের ধর্ম, সমাজতন্ত্রের ধর্ম। আর একদিকে যাজক গোষ্ঠী, পুরোহিত, পীর পুরোহিত, এই আলেম কিছু এক শ্রেণীর পীর, এদের বক্তব্য হচ্ছে পরকালে ইসলাম গ্রহণ করা দরকার নেই, পরকালের জন্য যে কোনো ধর্ম পালন করলেই চলবে। হাদিস আমি এগুলো খুলে দেখিয়েছি, মিশকাত হাদিসগুলো আছে বাবুল ইসলামের কিতাব সুন্নার ভিতরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের খণ্ড এনে হাজির করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের থেকে অনেক কিছু শুনি, তো জীবন না আমাদের খুব মজা লাগে, ভালো লাগে। এই বলে উনি পড়তে শুরু করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিগড়াতে শুরু করলো। উনি পড়তে লাগলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, সাকিনাত কা সাওয়াতুল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতি, ওমর তুই যদি মরে যেতিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকালেন, ব্যাপার কি, দেখে যে আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেছে, রাগে ঘামিয়ে গেছেন। উনি সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড পেশ করছো, জেনে রাখো, লাউকা নামুসা হাইয়ান ওয়া তারাকা নবুওয়াতি, আজকে যদি এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল সেই মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন এবং আমার নবুওয়াত কাল পেতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা আলাইহিস সালামের জন্য পরকালের নাজাতের কোনো পথ ছিল না, মুক্তির কোনো রাস্তা খোলা ছিল না, আমার অনুসরণ করা ছাড়া, আমার উপর ঈমান এনে মুসলিম হওয়া ছাড়া তার নাজাতের কোনো উপায় ছিল না। এরপরে আর কোন হাদিস লাগবে যে ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করলে পরকালের নাজাত পাওয়া যাবে? মূসা আলাইহিস সালাম একজন বনী ইসরায়েলের বড় নবী, বড় বড় নবীদের মধ্যে যাদের নাম আছে তার মধ্যে উনি একজন। সেই নবী সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে স্পষ্টভাবে, এরপরেও যদি কোন পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি না, সেই ব্যক্তি পীর না শয়তান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিধান বয়ান করলেন, ও আমার উম্মতেরা, তোমরা মেয়েদের প্রতি খবর রাখবে, মহিলাদের প্রতি। আজকে ইসলামের বিরুদ্ধে যে সমস্ত প্রশ্ন করে তাহলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম পর্দার মাধ্যমে নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করে রাখে, ইসলাম নারীদের অধিকার হরণ করেছে। আমি এই অজ্ঞ মূর্খ লোকদেরকে বলতে চাই, ইসলামের পূর্বেতিহাস পড়ো, ইসলামের পূর্বে এবং বর্তমান যুগেও কোন ব্যক্তির নারী সন্তান হওয়াকে অপরাধ মনে করা হতো, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম শুধুমাত্র নারীদেরকে স্বাধীন মুক্ত করে নাই, বরং তাদেরকে কবর থেকে বের
করে এনেছে।
ওদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কোরআন তার প্রতিবাদ করেছে। কোরআন বলছে কিয়ামতের মাঠে এই জীবন্ত কবর দেওয়া হয়েছিল যে নারীদেরকে, শিশুদেরকে, সেই নারীদেরকে হাজির করা হবে, তার মা বাবার সামনে জিজ্ঞেস করা হবে, বলো তোমাকে কি জন্য হত্যা করা হয়েছিল। এই ঘোষণা দিয়েছে একমাত্র কোরআন, একমাত্র কোরআন। কোরআন নারীদেরকে তার দেয়ালে আবদ্ধ করেছে তা নয়, কোরআন নারীদেরকে কবরের স্থান থেকে বের করে তারপর স্বাধীনতা দিয়েছে। কিন্তু সে স্বাধীনতার সীমানা এমনি ভাবে নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে সম্পদের একটা অংশ নির্ধারণ করে দিয়েছে। অথচ জাহিলি যুগে নারীদেরকে সম্পদ দেওয়া দূরের কথা, সম্পত্তি হিসেবে ওদেরকে আরো বন্টন করে নেওয়া হতো। গরু ছাগল যেভাবে ভাগ করে নেওয়া হয় অনেক সূত্রে প্রাপ্ত মালগুলো নারীদেরকে ভাগ করে নেওয়া হতো। বর্তমানে ভারতে যান না, ইন্ডিয়া হিন্দুদের দেখেন না কি অবস্থা। আমার তালুকাটিতে একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে 16 বছরের মেয়ে, বিয়ের 22 দিন পরে তার স্বামী মরে গেছে। হিন্দু ধর্মের নিয়ম হলো বিধবা বিয়ে জায়েজ না, ওদের ধর্ম মতে কেউ বিয়ে করতেও চায় না। রাষ্ট্রীয়ভাবে ভারতে আইন করে দিয়েছে বিয়ে করা যাবে, আল্লাহ আইন, ওদের আইন, ওদের ধর্মের আইন বদলাই ছোড়া, তারপরও কাজ হয় না, কিন্তু ধর্মে ওটা আছে। এই মেয়েকে কেউ বিয়ে করে না, কিন্তু আবার খারাপ কাজের প্রত্যাপার কাজ অনেক করছে। আমাকে বলছে যে অনেক জ্বালায় আমাকে হিন্দুরা, বিয়ে করতে রাজি না, তাদের ধর্ম শেষ হয়ে যাবে, কিন্তু নানা ভাবে অপকর্ম করার জন্য তারা আমার উপরে বিভিন্ন কৌশলে তারা চাপ সৃষ্টি করে। এই মহিলা পত্রিকাও বিবৃতি দিয়েছে, সে লিখেছে যে আমি এমন এক বিপদে পড়েছি, এখন হিন্দুদের কোন অনুষ্ঠানে আমাকে নেয় না, আমি অচ্ছুত, আমি অলক্ষী, বিয়ের অনুষ্ঠানে যেতে পারবে না, কোন জন্মদিন অনুষ্ঠান যেতে পারবে না, কোন অনুষ্ঠানে তার জন্য যাওয়ার অধিকার নেই। তাকে সাদা কাপড় পরিধান করতে হবে, নিরামিষ খেতে হবে, মাছ মাংস খাওয়া তার জন্য নিষিদ্ধ। এইভাবে তাকে থাকতে হবে ঘরে, এইভাবে তার সারা জীবন কাটাতে হবে। এইটা কি নারীদের অধিকার হরণ করা হয় নাই? এমনি ভাবে একটা নারী বিধবা হলে পরে তার বিয়ের অধিকার নাই, মাছ মাংস খাওয়ার অধিকার নাই, এগুলো তো আছেই, সম্পত্তির মধ্যেও তার অধিকার নাই। এইভাবে নারীদের অধিকার হরণ করলো। বর্তমানে যে কারণে ভারতে এই কয়েক বছর আগে আপনার পত্রিকা দেখেছেন অনেক ডাক্তারকে তারা শাস্তি দিয়েছে। কি জন্য? এরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে মেয়ে সন্তান পেটে আছে, অপারেশন করে বের করে ফেলে দেয়। এই কাজে লিপ্ত যে সকল ডাক্তার তাদেরকে শাস্তি দিয়েছে ভারত সরকার। কেন? কারণ হিন্দু সমাজে একটা নারী জন্মগ্রহণ করা মানে হচ্ছে একটা গজব নাজিল হওয়া। ইসলাম সেখানে নারীদেরকে তিনটা স্তরে ভাগ করেছে, একদিকে তুমি মেয়ে, আর একদিকে স্ত্রী, আর একদিকে মা। প্রথম জীবনে নারী, কন্যা, শিশু, সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যার তিনটা মেয়ে হলো এবং ঠিক মতো লালন করে করেছে, বড় করলো, বিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাত দান করবেন, মেয়েদের ফজিলত। এরপর স্ত্রীদের সম্পর্কে বলা আছে, স্ত্রীদের সম্পর্কে ইসলামের সুন্দর পরামর্শ দিয়েছে। বলতে গেলে এইটা আর একটা বিষয়, আমি আজকে অন্য বিষয়ে আলোচনা করছি। মেয়েদেরকে বলা আছে স্বামী নির্বাচন করো। আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা এসে প্রস্তাব করল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের দুইটা প্রস্তাব আছে, একটা আবু জাহান আর একটা হচ্ছে মুয়াবিয়া, আমি কাকে বিয়ে করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মুয়াবিয়া, সে গরিব মানুষ, তখন আমিরে মুয়াবিয়া আমিরে মহ নাই, তখন গরিব। আর আবু জাহান ফালা ইয়ারফু আসাহু, সে লাঠি হাত থেকে নামায় না, মানে বউ পিটায়, কাজে ওর কাছে বিয়ে বসো না। ইসলাম পরিষ্কার করে দিল যেই ব্যক্তি বউ পিটায় তার কাছে বিয়ে বসো না। আল্লাহর কুল বিদাহের বাসনা বলেছেন গুরুত্ব সহকারে বহন করে গেছেন এগুলো। এরপরে আল্লাহ রাসূল সুদের প্রথা বাতিল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আলাইনা রিবা জাহিলিয়াতে মওদুউন তাহতা কদমাইয়া, জাহিলিয়াতের যুগের সমস্ত সুদকে আমার পায়ের নিচে রেখে পদদলিত করছি, আজকে থেকে সমস্ত সুদকে রহিত ঘোষণা করা হলো। এইভাবে খুনের বদলায় খুন, যুদ্ধ চলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আজকের থেকে সেই জাহেলী যুগের যত খুন আছে সমস্ত খুন রহিত করে দেওয়া হলো। এইভাবে এক ভাষণ দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিক নির্দেশনা দিলেন, ও আমার উম্মতরা শুনো, ইয়াকুনু ফি আখিরিজ জামানি তাজ্জালুনা কাযাবুন, আমার উম্মতের ক্রান্তি লগনে অসংখ্য দাজ্জাল এবং মিথ্যাবাদী বের হবে, ইয়াতুনাকুম মিন আল হাদিস, তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, বোঝা গেল এই দাজ্জাল গুলো হাদিস পড়া দাজ্জাল, আসল দাজ্জালের আগের নকল দাজ্জাল আসবে, অনেক হাদিস পড়া দাজ্জাল তাফসীর করবে হাদিস পড়বে, ইয়াতুনাকুম মিন আল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম ফাইয়াতুম ইয়াহুম লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম, খবরদার তোমরা তাদের থেকে দূর তাদেরকে দূরে রাখো, তোমাদের থেকে তাদেরকে দূরে রাখো, তোমরা তাদের থেকে দূরে থাকো যেন তোমাদেরকে গোমরা করতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। এরপরে আরো বললেন, শুনে রেখো, বনী ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতি হবে, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহি, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি সেই দলটি কারা, কি তাদের পরিচয়, সেই দলটি কারা, কি তাদের পরিচয়, বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি, যেই মতের উপরে আছি, এই পথের উপরে মতের উপরে এই তরিকার উপরে যারা থাকবে তারাই নাজাত প্রাপ্ত, বাকি সব কোথায় যাবে। এবারে আল্লাহর নবী কোন তরিকায় ছিলেন, দিস্তিয়া তরিকায়, কাদরিয়া তরিকায়, নকশাবন্দিয়া তরিকা, মুজাদ্দিদী তরিকা, সোহরাওয়ার্দিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, এই সমস্ত ফেরকা তৈরি করেছে পরবর্তীতে লোকেরা, আল্লাহ রাসূল যা ভবিষ্যৎবাণী করেছেন, অসংখ্য দল, অসংখ্য মত, অসংখ্য তরিকা তৈরি হবে, সেই তরিকা থেকে তোমরা বেঁচে থাকো, খবরদার। এই আরেকটা দিয়ে স্পষ্ট করে আরো বলেছেন, ওয়ালা কুল্লি সাবিলিন মিন হাশাইতান, ওই রাস্তার প্রত্যেকটা রাস্তায় একটা শয়তান দাঁড়িয়ে থাকবে, যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে যাবে তখনই তাকে ডাকবে, এই রাস্তা আসো, এই তরিকে আসো, ওই তরিকে আসো, এইভাবে তাকে গুমরাহী রাস্তায় ঢুকিয়ে দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সোজা দাগ দিলেন, এরপরে কিছু দাগ দিলেন ডান দিকে, কিছু দাগ বাম দিকে, দাগ দিয়ে তারপরে মাঝখানে তাকে হাত রেখে বললেন, হাদা সাবিলুল্লাহ, এই যে সোজা রাস্তা এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদি সুবুলু সুবুলু শায়াতিন, আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান, প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান দাঁড়িয়ে আছে, খবরদার তোমরা শয়তানের আহ্বানে সাড়া দিবে না, সিরাতে মুস্তাকিমে চলো। সরল রেখা কয়টা হয় আর বক্র রেখা, সরল রেখা কয়টা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল রেখা সোজা রাস্তায় উপরে তুমি অধিষ্ঠিত রাখো, প্রতিষ্ঠিত রাখো, হেদায়েত দান করো, পথ প্রদর্শন করো, কোন রাস্তার দিকে, সিরাতাল মুস্তাকিমের দিকে, আর যত আঁকাবাঁকা যত রাস্তা আছে সব রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করো, সূরার মধ্যে দোয়া করো দৈনিক 17 বার কমপক্ষে, আর এরপরে নামাজ শেষে গিয়ে আর তরিকে ঢুকে, নামাজের শেষেই দাওয়াত দেয়, তিস্তা তরিকা তার জিকির হবে, কাদেরিয়া তরিকা জিকির হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার করে গেছেন, এই সমস্ত তরিকা আল্লাহর নবীর তরিকা নয়, আল্লাহর রাসূল পরিষ্কার করে দিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে, যেই মতের উপরে, যেই তরিকার উপরে, যেই আদর্শের উপরে, কিয়ামত পর্যন্ত ওই পথে মতে আদর্শ তরিকা যারা থাকবে তারাই একমাত্র নাজাত পাবে, এছাড়া বাকি সবগুলো জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকাগুলোর রাস্তা আরো বয়ান করলেন। এরপরে আরাফাতের ময়দান থেকে সূর্য ডুবার পরে রওনা হতে হবে মুজদালিফার মাঠে, মুজদালিফার মাঠে চলে আসলো, মুজদালিফার মাঠে কোনো তাঁবু নাই, আছে খালি কতগুলো বাথরুম, ল্যাট্রিন বাথরুম সারার জন্য, মুজদালিফার মাঠে এসে প্রথম কাজ হলো উদ্দেশ্যেন্দা করে মাগরিব আর এশার নামাজ একত্রে পড়া, ওইখানে আর মাগরিব পড়া যাবে না, টাইম হয়ে গেছে, কিন্তু মাগরিব আর আরাফাতের ময়দানে পড়া যাবে না, কারণ তোমার নির্দেশ হচ্ছে মুজদালিফায় গিয়ে পড়ো, বোঝা গেল আল্লাহর নির্দেশ মতো নামাজ পড়া ফরজ, আল্লাহর নির্দেশ মতো নামাজ পড়া ফরজ, এবং নামাজ পড়া হারাম আছে, আপনি রোজা রাখা হারাম আছে না, ঈদের দিনে রোজা রাখা জায়েজ না হারাম, এরকম ভাবে সূর্য উদয়ের সময় সূর্য ডুবার সময় নামাজ পড়া জায়েজ না হারাম, বোঝা গেল নামাজ রোজা সবগুলো আমরা পালন করি কার নির্দেশে, আছে, আল্লাহর নির্দেশ যেরকম সেরকম পালন করতে পারে, ব্যতিক্রম কোন তরিকা আবিষ্কার করে মন গড়া খাজা বাবার তরিকা, ল্যাংটা বাবার তরিকা, কাজা বাবার তরিকা, নাজাব কে আতাব স্কন্দেব কেসু দ্বারা জুলফে দ্বারা গৌসুল আগম, তারপরে কুতুবুল আক্তাব কুতুব রাজীব নুজাবা এই সমস্ত কি আছে রকিব নজীব, তারপরে কি আছে এই যে জুলফে আর কত বান্দা নামাজ খাজা নামাজ গরিব নামাজ কত নামাজের দল তৈরি করে করে আবার তরিকা আবিষ্কার করে তাদের তরিকা তৈরি করা হয়েছে। এইগুলো আল্লাহর তরিকা না শয়তানের তরিকা? আল্লাহ নবীর তরিকা অবশ্যই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন মুমিনদের রাস্তা কয়টা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখান থেকে চলে আসলেন মুজদালিফার মাঠে, মাগরিবের এশার নামাজ, মাগরিবের আজান হলো, এক আজান দুই একামতে মাগরিবের ফরজ তিন রাকাত, তারপরে এশার দুই রাকাত ফরজ ফজরান জমা করা হলো। এরপরে মুজদালিফার মাঠে পাথর সংগ্রহ করা, ইবাদত করা, ঘুমানো, এইখানে ফজর পর্যন্ত থাকা, এটা কয় তারিখের রাত্র গেল? নয় তারিখের রাত্র। নয় তারিখের রাত্র চলে গেল দিনগত রাত্র দশ তারিখের ফজর পড়বেন, ওখানে ফজর পরে রওনা হচ্ছে আজি সাহেব কোথায়, এবারে মিনার দিকে। মিনায় ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন ইসমাইলকে দাবি করার জন্য, নিয়ে যাচ্ছেন দাবি করার জন্য, শয়তান সেখানে ধোকা দিচ্ছিল। ইতিহাস জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দাবি করার জন্য নিয়ে যাচ্ছেন, শয়তান ধোকা দিচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না শয়তান পাথর মারো, তিন জায়গায় পাথর মারলেন, ইতিহাস সংক্ষেপ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজকে বা ইসমাইলের এই কাজকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তাদের জন্য এটাকে বাধ্যতামূলক পাথর মারাকে হানাফি মাযহাব অনুযায়ী এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব আছে সুন্নত বলা হয়েছে, কিন্তু অন্যান্য মাযহাব বিলুপ্তি পাক ওয়াজিব এটা মারতেই হবে। পাথর মারা ওয়াজিব করলেন, পাথর মারবো কেন? পাথর মারার অনেকগুলো কারণ, পাথর মারার সময় দোয়াও আছে, সেই দোয়া পড়লেই বুঝবেন, অনেক হাজিরা তো দোয়াও জানে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার রাগাবান লিশাইতানি ওয়া রিদান লিরহমান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং শয়তানকে অপমান করার জন্য পাথর ছুড়ে মারছি। শয়তান ওখানে বসে আছে নাকি? এটা একটা প্রতীকীকার, উদ্দেশ্য হচ্ছে একজন মমি শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ করছে, শয়তানকে ধিক্কার জানাচ্ছে, শয়তানকে পাথর ছুড়ে মারছে, বোঝা গেল নিজের ভিতরে শয়তানকে পাথর মারতে হবে, বাহিরে শয়তানকে পাথর মারতে হবে, শয়তানের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই, আমি শয়তানকে বর্জন করছি, ঘৃণা করছি, শয়তানের সঙ্গে আমার কোন বন্ধুত্ব নেই, এই ঘোষণা করছে হাজি সাহেব কোথায়? মিনার ময়দানে শয়তানকে কঙ্কর মারার মাধ্যমে, তারপরে হজ করে এসে তারপরে আবার সেই শয়তানের সঙ্গে বন্ধুত্ব, শয়তানকে না চেনার কারণেই মূলত ঘটনাগুলো ঘটে। নতুবা যখন হজের ময়দানে শয়তানকে পাথর মারল, বুঝতে হবে মানুষ হজ করে আসার পরে আর শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, কারণ শয়তানকে সে পাথর মেরেছে, নিজের ভিতরের শয়তানকে উৎখাত করেছে, এরপরে বাইরের শয়তানকেও সে ত্যাগ করেছে পাথর ছোড়ার মাধ্যমে। নতুবা পাথর মারলে কি হলো? পাথর দোকানে বড় বড় পাথর না, পাথর হলো চানাবুদের মতো পাথর, তিন আঙ্গুল এরকম রেখে দুই আঙ্গুল এরকম ধরে তারপরে এইরকম ছোড়ার নাম হচ্ছে পাথর মারা। এটা এমন না যে জুতা মারে, অনেকে বড় বড় পাথর মারে, এতে অনেকে মাথায় পড়ে তার মাথা ভাঙ্গে। এই জন্য মনে রাখতে হবে পাথর মারা কাজ হচ্ছে একটা বিশেষ কারণে, যা ওইখানে দোয়ার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, বিসমিল্লাহি আল্লাহু আকবার রাগামান লিশাইতান, শয়তানকে অপমান করার জন্য, শয়তানকে অবদস্থ করার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি পাথর ছুড়ে মারছি। পাথর ছুড়ে মারা হলো, শয়তানকে ত্যাগ করা হলো, আল ওয়ালা ওয়াল বারা, এই হজের মধ্যে তাওহীদের সবক আছে, আল ওয়ালা ওয়াল বারার সবক আছে। কোন মুমিন কোন কুফফারের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, কোরআনে পরিষ্কার বলা হয়েছে ওয়ামাইন ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়ামাইন ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, হে মুমিনগণ খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, ওরা তোমাদের বন্ধু হতেই পারে না, ওরা আনসারুল্লাহ আনকাল ইহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করাবার জন্য যত চেষ্টাই করো তুমি পারবে, মুসারাফ হও, হামিদ কারজাই হও, ওদেরকে সন্তুষ্ট করার জন্য যত চেষ্টা করো, কখনো সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ তোমরা ওদের পূর্ণ অনুসরণ না করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বোঝা গেল মুমিনদের কুফফারদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ বলছেন ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যে তাদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন, ওদের মতই একজন, ওদের দলের একজন, মুমিনদের বন্ধু দলের নয় আর কুফফারদের দলের। এই জন্য পাথর ছুড়ে ওয়ালা ওয়ালা ওয়াল বারা, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো, শয়তানকে ভালোবাসবো না, শয়তানের সাথে বর্জন করছি। পাথর মারলো, পাথর মারা পরে কাজ হচ্ছে এবারে ছুরি হাতে নাও, কোরবানি করো। কোরবানি করার মাধ্যমে একদিকে যেমন আত্মীয় জিনিসকে কোরবানি করছে তার পরীক্ষা দেওয়া, অপরদিকে নিজের ভিতরে যে পশুত্ব আছে সমস্ত পশুত্বকে কোরবানির মাধ্যমে ত্যাগ করে দেওয়াই হচ্ছে কোরবানির আসল ইতিহাস। কোরআনুল কারিমে দেখা যায় আয়াত পরিষ্কার বলা আছে আরবের লোকেরা জবাই করে, জানোয়ার জবাই করে কাবা করে গোস্ত রেখে দিত, রক্তটা কাবা ঘরে লাগিয়ে দিত। আল্লাহ রাব্বুল আর প্রতিবাদ করেছেন, বলছেন লাইয়ানার আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির জানার রক্ত গোস্ত এইগুলো আল্লাহর দরবারে কিছুই পৌঁছে না, আল্লাহ দরবারে পৌঁছে তোমাদের তাকওয়া। তোমাদের কি এই কোরবানির সামনে আসছে, কোরবানির জানার আপনারা কিনবেন, এখানেও খেয়াল করেন ভাগে যারা কোরবানি যান খবরদার, এমন লোকদের সাথে কোরবানি দিবেন না যার ইমানের কোন খবর নাই কোরবানি দেয়, তার মানে সে কোরবানি দেয় লোকদের দেখাবার জন্য। সবাই কোরবানি দেয়, আমি না দিলে কেমন হবে, সবার ছেলে পেলে গোস্ত খাবে, আমার ঘরের থেকে গোস্ত ঘেরান না আসলে কেমন হবে। গোস্ত খাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি কোরবানি দেয়, ওর নিজের কোরবানিও বাতিল, ওর সঙ্গে যারা কোরবানি সবার থেকে কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য মুমিনদের সঙ্গে কোরবানি দিবেন, মুমিনদের ছাড়া বাদ দিয়ে কোরবানি দেওয়া ঠিক হবে না, কোরবানির রক্ত মাংস আল্লাহর দরবারে পৌঁছে না। কোরবানি আসার সময় দেখা যায় বড় বড় গরু কিনে তার সামনে গলা মালা লাগিয়ে তারপর শহরে শহরে ঘুরায়, এটা এত বর্মে অমুক বর্মে আর কোরবানি। আমি বলি যদি এটাই হয় তাহলে ওই গরুর কোরবানির সাথে কোরবানির গরুর সঙ্গে বর্মিয়াকেও তো ঘুরন দরকার মানা পড়াইয়া, তাতে করে মানুষ বোঝে এই বর্মিয়ার এই বড় গরু। এই জন্য বরমে একেও গরুর সঙ্গে বেঁধে তারপরে হাঁটানো দরকার। কোরবানির উদ্দেশ্যটা নয়, কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, আল্লাহর উদ্দেশ্য পালন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার প্রিয় পুত্রকে কোরবানি করার জন্য তৈরি হয়েছিলেন ঠিক সেভাবে কোরবানি করাই হচ্ছে কোরবানির ঐতিহ্য। হাজী সাহেব কোরবানি করলো, এবারে মাথা মুন্ডালো, এহরামের কাপড় খুলে ফেললো, এবারে তার হজের মিনার কাজগুলো শেষ হয়ে গেল, চারটা কাজ হবে এখন। দশ তারিখে এক নম্বরে পাথর মারল দাওয়াত রাখা ভাই, দুই নম্বরে কোরবানি করলো, তিন নম্বরে মাথা মুন্ডালো হালাল হয়ে গেল, এবারে কাপড় চোপড় পরিবর্তন অপেক্ষা করবে বাইতুল্লাহ গিয়ে তওয়াফের ফরজ, তওয়াফ করার মাধ্যমে ফরজ আদায় হয়ে গেল সবগুলো। এবারে কাজ হচ্ছে দুই দিন থাকা মিনায়, এরপরে পরের দুই দিন আবার তিন শতাংশে পাথর মারা, এইভাবে হজের কাজ শেষ হয়ে যায়। এরপরে মক্কায় থাকবে, মক্কা থেকে বিদায় যেদিন হবে সেদিন বিদায়ী তওয়াফের ওয়াজিব, বিদায়ী তওয়াফের চলে আসবে। এই হলো হজের মোটামুটি বয়ান। আল্লাহ তোমাদের আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার আমল করার তৌফিক দান করুন।